শ্রবণ করেছিলাম মুক্তি। গোপকুমার তিনি ব্রহ্মপদ প্রাপ্ত হয়ে অর্থাৎ ব্রহ্মাজি হয়ে সমস্ত শাস্ত্রকারগণকে আহ্বান করলেন, বললেন যে এই যে মুক্তি, এই মুক্তি বিষয়ে আমি অবগত হতে চাই। আমরা গত দিবসে শ্রবণ করেছি, অবশিষ্ট অংশ শ্রবণ করতে চলে। তা মুক্তি সমস্ত শাস্ত্রকারগণ বললেন, শ্রীমদ ভাগবত বললেন যে মুক্তি অতি তুচ্ছ, আর অন্যান্য তামসিক শাস্ত্রকারগণ বললেন যে মুক্তি পেতে হলে জ্ঞানের প্রয়োজন। শ্রীমদ ভাগবত শাস্ত্র আদি বললেন এটা যথাযত্ন, ভক্তি অঙ্গ জাগরণ করলে অতি অনায়াসে মুক্তি লাভ করা যায়, অতি অনায়াস। আর মুক্তি তো অসুরেরাও প্রাপ্ত হয়, শিশুপাল, দন্তবন্ধ, কংস আদি সমস্ত অসুররা তো মুক্তি প্রাপ্ত হয়ে গেছে। তাহলে ভক্তের মধ্যে আর অসুরের মধ্যে কি তফাৎ থাকবে না? আকাশ পাতাল তফাৎ থাকবে। আরে ভক্ত ভগবানের সঙ্গে কোন একটি সম্পর্ক স্থাপনা করে জন্ম জন্মান্তর ধরে ত্যাগ স্বীকার করে নিজের পরিবার পরিবর্গ পিতা মাতাকে ছেড়ে যারা শ্রীকৃষ্ণকে সম্বল করেছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করেছে, তারাও যদি মুক্তি পায় তাহলে অসুরদের মধ্যে আর ভক্তদের মধ্যে তো কোনো ভেদ থাকে না। বলছেন এই মুক্তি অতি তুচ্ছ, যে সমস্ত ভক্তেরা অজ্ঞানত বসত হৃদয়ের মধ্যে মুক্তি প্রাপ্ত হতে চান, বলছেন এরা অজ্ঞানী ভক্ত, কোনো জ্ঞানই নেই। মুক্তি অতি তুচ্ছ, যারা শুদ্ধ ভক্ত ভগবান মুক্তি দিতে চাইলেও গ্রহণ করেন, ভক্তদের নিকট তো ভক্তি অতি তুচ্ছ, ভক্তেরা মুক্তি কোন অবস্থাতেই গ্রহণ করেন। মুক্তির কথা ভক্তদের চিন্তা করাও ঠিক নয়, অজ্ঞান। তাই ভক্ত কি চাইবেন? ভক্ত কিছুই চাইবেন না, তবে চাইবেন প্রভু আমি যাতে তোমার দাসানুদাস হতে পারি। ভগবানের দাস হওয়া এটা তো মুখের কথা, বড় বড় সিদ্ধ মুনিজন যারা ভগবানের সাক্ষাৎকার লাভ করেছেন তারাও বলছেন দাসানুদাস ভবিতাস্মি ভূয়ো, হে প্রভু তোমার দাস হওয়ার যোগ্যতা নেই, সেই আকাঙ্ক্ষাও চাই, সেই আকাঙ্ক্ষা করি না, তোমার দাসের অনুদাস হতে পারলেই জীবন ধন্য হয়ে। মহাত্মা বিত্র জীবস্বামী পাদের শব্দ, আমরা যেমন বলি বিত্রাসুর, জীবস্বামী পাদ বলছেন মহাত্মা বিত্র। মহাত্মা বিদ্র তিনি অসুর কুলে জন্মগ্রহণ করে অসুর হয়েও তিনি কি বলেছিলেন, প্রভু আমার যদি আবার জন্ম হয় তাহলে তোমার দাসের অনুদাস করে আর প্রভু সেবা চায়, এটাই শাস্ত্রে বলা হয়েছে। তা ভগবান শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আমরা মুক্তি শ্রবণ করছি, এই মুক্তি ভক্তদের তো আকাঙ্ক্ষাই করতে নেই, যারা শুদ্ধ ভক্ত তারা মুক্তি গ্রহণই করতে চাইবে। শ্রীকৃষ্ণের কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈব সাধ্যতম, শ্রী জীব প্রভু বলছেন, জীব গোস্বামী বলছেন কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈব সাধ্যতম, শ্রীকৃষ্ণের মাধুর্য কেবলমাত্র প্রেমের দ্বারা, প্রেম বলতে মনের আবেগ, এই মনের আবেগ দ্বারাই প্রেম দ্বারাই আস্বাদিত হয়ে শ্রীকৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈব সাধ্যতম, তা শ্রীকৃষ্ণ মাধুর্য প্রেম দ্বারাই আস্বাদন হয়েছে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, সস প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন, চৈতন্য চরিতাম কবিরাজ গোস্বাইপাদ লিপিবদ্ধ করেছে। ভগবান তিনি বলছেন আমার মাধুর্য নিত্য নব নব হয়, নিত্য নবায়ন, সস প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ, সস অর্থাৎ যে যেমন ভক্ত সে তদ অনুরূপ ভাবে প্রভুকে চিন্তন করে। শাস্ত্রে বলছেন, শ্রীমদ ভাগবত বলছেন, কেনাপ্পু পায়েন কৃষ্ণে মনোনিবেশ হয়, কেনাপ্পু পায়েন কোন প্রকারে প্রভুর সাথে মনোসংযোগ করতে হবে, কোন ভাবে দাসত্ব বাৎসল্য মধুরা যেমন কেউ কেউ বলে থাকে যে তাকে মঞ্জুরি স্বরূপের উপাসনা করতে হবে, এছাড়া অন্য কোনো গতি নেই, এটাও ভুল কথা। তাহলে যে চার প্রকার বলেছেন দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর, হ্যাঁ এটা ঠিক যে মধুর রসের উপাসনা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বেশি করি, এর মানে এ নয় আমার ভাব দাস ভাব, আমাকে জোর করে যদি মঞ্জুরি স্বরূপের উপাসনা দেওয়া হয় তা সম্ভব, ভাবের তারতম্য হলে তাতে অপরাধ হয়। তাই প্রভু কি বলছেন যে সর্ব প্রেম অনুরূপ ভক্ত আশ্রাদ, অর্থাৎ যে যেভাবে গোবিন্দকে উপাসনা করবে সে সেইভাবে প্রভুকে আস্বাদন করবে। একই প্রভু কিন্তু প্রত্যেকের ভাবনা অনুসারে পৃথক পৃথক আস্বাদ, যেমন ভগবান তিনি যখন মথুরাপুরীতে গিয়ে কুবলয়াপেট নামক ভক্তিকে বধ করে যখন অন্তপুরে প্রবিষ্ট হচ্ছিলেন তখন প্রত্যেকে পৃথক পৃথক রূপে দেখছে, অথচ ভগবান তো একজনই কিন্তু প্রত্যেকে পৃথক পৃথক রূপে দেখেছে। পৃথক পৃথক রূপে দেখেছিলেন, যেমন যাদবেরা দেখেছিলেন যে আমাদের কুলের দেবতা যোদ্ধাগণ দেখছেন, আরে ইনি তো মহাবলশালী মহাবীর, তিনি হেঁটে হেঁটে আসেন। কংস তিনি দেখলেন এ তো সাক্ষাৎ যমরাজ আসছে, আমার প্রাণকে বের করলেন। একই ভগবান একজনই তো যাচ্ছে, মায়ের আজাদের অন্তঃকরণটা ভগবানের প্রতি বাৎসল্য প্রেম রয়েছে, মায়েরা তারা দেখছেন আহা আমার সন্তান যাচ্ছে। সাজানো সাতান গোপন ছিলেন, তারা দেখছেন আমাদের আপন জন আসছে। মুনিরা কি দেখছেন, আমাদের আমরা যে যোগে যোগ দ্বারা হৃদয়ে প্রভু চিন্তন করি সেই ভগবান তিনি আসছেন। একই ভগবান আসছেন একই সাথে সমস্ত ভক্তদের মনের ভাব, অর্থাৎ যে যেমন ভাবে প্রভুর উপাসনা করে সে তেমন ভাবে প্রভুকে দর্শন করে। প্রেম ভক্তি চন্দ্রিকা এবং চৈতন্য চরিতামৃত ভক্তি গেলে অনেক জ্ঞান এবং জ্ঞানের সাথে কৃপা সাপেক্ষ ব্যাপার অনেক কঠিন। তাহলে মুক্তি তো অসুরেরাও প্রাপ্ত হয়, তাহলে ভক্তরা কি মুক্তি চাইবে? কোনদিন নয়। ভক্তি কেমন? ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র জৈষ ত্রিক একাল প্রপাদ্য মানুষ্য যততম সুষ্টি পুষ্টি পয়নুধাসন। যার ক্ষুধা পায় যা ক্ষুধা পায় সে প্রতি গ্রাসের সাথে সাথে তুষ্টি মানে সন্তুষ্ট হয়, পুষ্টি তার পৌষ্টিকতা প্রাপ্ত হয়। ঠিক তদ্বর যে সমস্ত ভক্তেরা ভগবত ভজন করে তারাও সেই প্রকার গোবিন্দের পৃথক পৃথক আনন্দ পৃথক পৃথক আস্বাদন করে তারা তুষ্টি পুষ্টি নয়, তারা দিব্য আনন্দে মেতে উঠে। শ্রীমৎ ভাগবত আরো বলছেন ভগবান পরমভক্ত পরমজ্ঞানী উদ্ধবজিকে বলছেন, ভগবানের বাক্য ভগবান নিজের মুখে শ্লোকটি বলেছেন, তসমাত মদ্ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদাত্মনা ন জ্ঞানম ন চ বৈরাগ্যম প্রায়ো শ্রেয়ো ভবেদিহ। মানে দাবি কথা সংক্ষেপে আমরা শ্লোক করছি, হে উদ্ধব ভগবান নিজের মুখে বলছেন, হে উদ্ধব আমাদের ভক্তিযুক্ত ভক্তের জ্ঞান এবং বৈরাগ্য তাদের শ্রেয়স্কর হয়। আমরা ভাবি যে জ্ঞান হলে আর বৈরাগ্য হলেই বোধ হয় সবকিছু অনায়াসে পার, কিন্তু তা না, জ্ঞান আছে প্রচুর, ত্যাগ আছে অনেক, অথচ ভক্তি নেই। তাহলে সেই জ্ঞান সেই পাণ্ডিত্যের এবং ত্যাগের কোন দাম? অথচ সে যদি মহারাজসিকতার মধ্যে থেকে গোবিন্দের প্রতি প্রেম ভক্তি থাকে, অন্তরে ত্যাগ থাকে, তাহলে তিনি শ্রেষ্ঠ। ত্যাগী কারা? অনেক কঠিন কথা, কারা ত্যাগ? যে ছোট্ট কাপড় পরে সমস্ত সকলকে পরিত্যাগ করে বরের মধ্যে গিয়ে বসে থাকলেই ত্যাগী হয়। ভোগ মনের দ্বারাও হয়ে থাকে, যেমন যার কিছুই নেই সে তো এমনিই ত্যাগ। যার কোনো বলই নেই সে তো এমনিই দুর্বল। যার সব কিছু আছে থাকার পরে যার মধ্যে ত্যাগ আছে তিনি শ্রেষ্ঠ। সিংহ অনেক পরাক্রম, অনেক শক্তিশালী, সে যদি মনে করলো না আমি আজ এই হরিণটাকে শিকার করবো না, এটা ত্যাগ। এখন কোন রুগ্ন শৃগাল নড়তে পারে না, চড়তে পারে না, সে যদি ভাবে যে আমি তো এই হরিণকে ইচ্ছা করলেই ধরে ফেল, কিন্তু না তো দুর্বল পারবে, তার সিংহের ভূমিকা বেশি। তা ত্যাগটা কেমন হবে? যে মনের মধ্যে ত্যাগকে শ্রেষ্ঠ বলা হতো, জ্ঞান বৈরাগ্য ভক্তির কবুনাহী অঙ্গ জম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। জ্ঞান এবং বৈরাগ্য এগুলো ভক্তি অঙ্গ নয়, এগুলো প্রয়োজন, কিন্তু এই জ্ঞান এবং বৈরাগ্যের সাথে ভক্তি থাকতে হবে, তাহলে সর্বশ্রেষ্ঠ। শুধু জ্ঞানের ভাণ্ডার, অনেক পাণ্ডিত্য, অনেক লোককে উপদেশ, বৈরাগ্য চরম শিখরে, ময়লা কাপড় চোপড় পরে, অথচ ভক্তি নেই। বলছেন এই ত্যাগী এবং এই জ্ঞানের কোন দাম। জ্ঞান বৈরাগ্য ভক্তির কবুনাই অঙ্গ জম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। চৈতন্য চরিতা মানে কঠিন, তেমন ভাগবত যা বলেছেন চৈতন্য চরিতামৃত তাই বলছে। জ্ঞান বৈরাগ্য এগুলো ভক্তির অঙ্গ নয়, জ্ঞান শুধু জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়, জ্ঞান বৈরাগ্যের সঙ্গে থাকবে কি ভক্তি। জ্ঞানকে উচ্চ করেছেন কিন্তু প্রয়োগ বেদে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলা হয়েছে, জ্ঞান থাকবে অথচ ভক্তি সংযুক্ত থাকবে, তাহলে তিনি শ্রেষ্ঠ ভক্ত। বলুক বৈরাগ্যে ভক্তির লক্ষণ বরঞ্চ হানি হয়ে শাস্ত্রের কথাগুলো কত কঠিন, এখানে কান্নাকাটির কোন সিন নেই, সব একেবারে ইঞ্জেকশন দেওয়া কথা বলে গেলেন। ফল্গু বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য মানে কি? ফল্গু নামে একটি নদী আছে, তা এই নদী একেবারে উপর থেকে শুকনো, যেতে যেতে আপনি কখন যে ডুবে নিচে চলে গিয়ে মারা যাবেন তার কোন ঠিক নেই। ফল্গু বৈরাগ্য কেমন? উপরে অনেক ত্যাগ শ্রীতীক্ষা দেখা যাচ্ছে, আমি বড় ত্যাগ, আমি বস্ত্রও করি না, এই একটি বস্ত্রে আমার চলে, নূতন বস্ত্র পরিধান করি না। যদি ওই বৈরাগ্যটা অন্তঃকরণ থেকে হয় তাহলে শ্রেষ্ঠ, বোঝার আছে। আর যদি লোভ কাটানোর জন্য বৈরাগ্য বেশ অর্থ উপার্জনের একটা ব্যাপার ব্যবসা, তাহলে এই ফল্গু বৈরাগ্য অনেক অনেক হানিকারক। সে মাত্র ইহ জগতে ফল্গু বৈরাগ্য বা কপট বৈরাগ্যের কারণে ভক্তদেরকে ঠকাচ্ছে, আর ভক্তদের নামে ঠকালো, গোবিন্দ কিছু তো ঠকাতে পারে না, এদের অনেক হানি হয়ে গেছে, অনেক হানি হয়। ব্যক্তিদের থেকে সদা সর্বদা দূরে থাকতে সাধু সঙ্গে সুপরিচিত লোক প্রাপ্ত হওয়া যায়। কপটের সঙ্গে যদি লাভ হয় তাহলে তার বিপরীত গতি হয়, নিম্ন গতি হয়। সঠিক প্রমাণ শাস্ত্র কপট বৈষ্ণব বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কেন? অর্থ লাভ এই আছে, কি করে অর্থ উপার্জন করে, এদের থেকে দূরে থাকত। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের পর তাই চৈতন্য চরিতামৃত আদি বলছেন, ফল্গু বৈরাগ্য করলে অনেক ক্ষতি হবে নিজের। ভাবছি এখন তো ভালোই আছি, ভালোই অর্থ করি পাচ্ছ, কিন্তু তার জন্য অনেক অরিচ ছিল। জীব গোস্বামী প্রাপ বলছেন যে মর্কট বৈরাগ্য করুন, মর্কট মানে বান, বানর কিন্তু কিছু নেই, না কাপড় আছে না চোখ আছে, কিন্তু তার মধ্যে কাম ক্রোধ দোষ মোহ মদ মাৎসর্যা একদম পূর্ণরূপে রয়েছে। তা এই বানরের মতন হলে হবে, মর্কট বৈরাগ্য করলে হবে। চৈতন্য চরিতামৃতে আরো বলছেন, সর্বাকর্ষক সর্বাল্লাদ মহারসায়ন আপনার বলে কার্য করে সর্ববিস্মার ভক্তি ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার বন্দে অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। শাস্ত্রে যুক্তি নাই ইতে সিদ্ধান্ত বিচার এই স্বভাব গুণে যাতে মাধুর্যের ওষা। সেই একই কথা হচ্ছে যে মুক্তি এটা কেউ কোন ভক্তই আকাঙ্ক্ষা করে, মুক্তি ভক্তির নিকটে অতি তুচ্ছ। ভগবান তিনি কেমন? আনন্দম ব্রহ্ম, রস বৈষম, রস হেবায়াম লব্ধানন্দী ভবতি। ভগবান তিনি কেমন? রসের আকার। ভগবান তিনি কেমন? ব্রহ্ম কেমন? আনন্দম ব্রহ্ম। ঋগ্বেদ বলছেন, সনাতন গোস্বামী পাদ এই শ্রী গ্রন্থে তিনি বলছেন গোবিন্দ কেমন? বলছেন মধুর। এই যে আমরা মধুর অষ্ট পাঠ করি, মধুর অষ্ট এটা ঋগ্বেদ থেকে উৎপন্ন হয়েছে, অন্য কোন বেদে পুরাণে বলেন যে ভগবান মধুর, কিন্তু ঋগ্বেদ বলছেন ভগবান মধুর সুমধুর। তাই মূলমন্ত্র কি করছেন ঋগ্বেদে? ওম মধু ওম মধু ওম মধু তিনবার। ভগবান তিনি কেমন? বিন্দমঙ্গল ঠাকুর উদাত্ত বাণীতে বলেছেন চারবার মধুরম 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 মধুরম। মধু রাধিপতে অখিলম মধুরম, ভগবান তিনি মধু, যে মধুর অষ্টকের মধ্যে তিনি কেমন তার অধরটাই মধু, তার হাসিটাই মধু, তার মুখমন্ডলটাই মধু। তাই কি বলছেন, মধুরাধি পথের অখিলম মধুরম, কত সুন্দর। চৈতন্য চরিতামৃত আদি বলছেন মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনারও এক কণে ব্যাপে সর্ব ত্রিভুবনে, দশ দিক বয়ে তার পুর। হাসিটাই মধু, যেমন ভগবান লোকে তাতে গ্রোথ হোক বৈকুণ্ঠ হোক। বলছেন যে এই জগতে যেমন আমাদের নৃত্য শিখতে হয়, গান শিখতে হয়, সেগুলো সেখানে স্বাভাবিক ভাবেই হয়, সেখানে গমনটাই নৃত্য, সেখানে কথা বলাটাই গীত। তাই মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনারও এক কণে ব্যাপে সর্ব ত্রিভুবনে, দশ দিকে বয়ে তার পুর। গোবিন্দের সেই রূপের গুণের মহিমা মধুর বলেছে, কারণ মধুর থেকে সুমিষ্ট এবং শুদ্ধ শাস্ত্রে আর দ্বিতীয় কাউকে বলে পানীয় দ্রব্যের মধ্যে। তাই সর্বত্র মধুরম বলে সম্বোধন করেছে। গোপকুমার তিনি সমস্ত শাস্ত্রকারগণকে ডেকে তাদের থেকে কি বুঝলেন, যে মুক্তি তুচ্ছ, ভক্তি শ্রেষ্ঠ, ভক্তির দ্বারা গোবিন্দকে অনায়াসে প্রাপ্ত হয়। এক লাইন সমস্ত শাস্ত্রকারগণকে ডেকে তিনি এই উপলব্ধি দিব্য জ্ঞান প্রাপ্ত হলেন যে মুক্তি আদি তুচ্ছ, ভক্তি শ্রেষ্ঠ। এবারে আবার তিনি গুরু প্রদত্ত দিব্য মন্ত্র জপ করে তিনি চিন্তা করছেন, আমার ওই ব্রজভূমি ভাব, গত দুদিন পূর্বেও আমরা শ্রবণ করেছিলাম, যাদের মধ্যে একবার ব্রজভক্তির ছোঁয়া লেগেছে সে কোনো অবস্থাতেই ব্রজভক্তির কথা ভুলে যেতে পারবে। মনে মনে ব্রজভক্তির কথা মনে পড়ে ভাবে আমি ব্রজে চলে যাই। অকস্মাৎ ভগবান তিনি প্রকট হয়ে তাকে লালন করে স্নেহের সাথে বলছেন, হে প্রিয় গোপকুমার, তোমার মনের অবস্থা আমি জানি, দেখো তুমি ব্রজে চলে যাও, ওই ব্রজভূমি আমার লীলাক্ষেত্র, আমার হৃদয় স্বরূপ, তুমি সেখানেই চলে যাও। ওই ব্রজভূমিতে গেলে তুমি তোমার গুরুদেবের দর্শন প্রাপ্ত এবং তোমার গুরুদেবের কৃপায় তুমি সর্বতত্ত্ব অবগত হও, তার প্রসাদে শত শত পরম আশ্চর্য অনুভব। হে প্রিয় গোপকুমার, প্রভু বলছেন ওই ব্রজভূমিতে জন্মগ্রহণ করার জন্য গুল্ম লতা রূপে জন্মগ্রহণ করার জন্য জন্মা পর্যন্ত লালায়িত আকাঙ্ক্ষা করে, প্রার্থনা করে। ওই ব্রজভূমি শ্রেষ্ঠ, উদ্ধবজি মহারাজের মতন পরম ভাগবত পরম জ্ঞানী দেবগুরু বৃহস্পতির সমতুল্য জ্ঞানী, তিনিও এই কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আমি ব্রজের গোপীদের একটি চরণ রেণুপাড়াকে বন্দনা করি। বন্দে নন্দ ব্রজ প্রণাম পাদ রেণু ভিক্ষ্ণস যাসান হরি কথদ গীতম পুনাতি ভুবন ত্রয়ম। গোপীগণের একটি চরণ রেণুকে বন্দনা করছে, বিশাল ব্যাখ্যা। এই শ্লোকের ব্যাখ্যা করলে তো কত মাস লেগে যাবে কোনটি। শাস্ত্রে শ্রীমৎ ভাগবতের মুখ্য শ্লোক, তা সেই উদ্ধবজি তিনি পর্যন্ত গোবিন্দের কাছে মিনতি করেছেন, প্রার্থনা করেছেন যে প্রভু আমার যদি তুমি আবার কোনো জন্ম দাও তাহলে তোমার ওই অতি প্রিয় ব্রজ বনে তুমি আমাকে একটি তৃণরূপে জন্ম, আমাকে তৃণরূপে জন্ম দিলে আমার জীবন ধন্য হয়ে তাদের চরণ রেণু, তাদের রাধারানী এবং রাধারানীর সঙ্গীদের চরণ রেণু আমার উপরে এসে পড়লে পর আমার জন্মটাই ধন্য হয়। টিকাকারগণ বলছেন হে উদ্ধব, তোমাকে যদি এমন কণ্টকময় বনের মধ্যে তোমার জন্ম দিয়ে দিল যে সেখানে তো গোপীরা যাবেই, তাহলে তুমি তো গোপীদের চরণ রেণু তোমার উপরে উড়ে পড়বে না। উদ্ধবজি বলছে না না, আমি তাও গোপীদের চরণ রেণু প্রাপ্ত হব। বলছেন কিভাবে? বলছেন কেন, যখন গোবিন্দ মধুর বংশীর ধ্বনি করবে তখন তাদের কোন জ্ঞান থাকে না, তারা কি করে কানের দুলকে নাকে পরে নেয়, চোখের কাজল ফোটে লাগিয়ে নেয়, পায়ের যে তোড়া সেটাকে হার মনে করে গলায় পরে নেয়, হার গুলোকে পায়ে করে নেয়, তাদের কোনো জ্ঞান থাকে না, তারা মুখ উঁচু করে ছুটে চলে, তাদের দিক বিদিক জ্ঞান থাকে না, পথ বিপদ জ্ঞান থাকে না, কোথায় কাঁটা কোথায় কঙ্কর এই সমস্ত জ্ঞান থাকে, তখন তো তাদের পদরেণু আমার মস্তকে পড়বে। অতি অদ্ভুত, অতি সুন্দর এই উদ্ধবজির যে প্রসঙ্গগুলি। হে গোকুমার, প্রভু বলছেন তুমি সেই ব্রজ বনেই চলে যাও, ওই ব্রজেই চলে যাও, তোমার গুরুদেবের সাক্ষাৎকার হবে, সমস্ত জ্ঞান তুমি প্রাপ্ত হবে, এবং সেই ব্রজে জন্মগ্রহণ করার জন্য ব্রহ্মাজি পর্যন্ত লালাই। সুতরাং তুমি এই ব্রজ মনে যাও। গোপকুমার তিনি ভগবানের আদেশে হর্ষ এবং শোকান্বিত হয়ে, হর্ষ শোকান্বিত বলতে হর্ষ মানে খুব আনন্দ, আবার শোকান্বিত শোকে অভিভূত। হর্ষ কেন? না না, আমি ব্রজে ফিরে যাব, প্রভুর আদেশ প্রাপ্ত। দুঃখ কেন? যে তাই তো আমি এখানে নিত্য প্রতি প্রভুর দর্শন প্রাপ্ত হচ্ছিলাম, না জানি সেখানে গিয়ে প্রভুর দর্শন হবে কি। তাই হর্ষ এবং শোকান্বিত দশায় মনও বলে এই যে জপ প্রভাবে মনে যে বল, যে অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন সেই মনোবলে তিনি শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বল শ্রীধাম বৃন্দাবন কি জয়, সমস্ত 84 ক্রোশ ব্রজ মন্ডল কি জয়। তিনি পুনঃ ব্রজে ফিরে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হচ্ছে। এই শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে সাতটি অধ্যায়, তার মধ্যে তৃতীয় অধ্যায় এখানে সমাপ্ত। তা সারাংশ, গোপকুমার রাখাল বালক ছিলেন, কোন সাধু তাকে কৃপা করে দীক্ষা প্রদান করলেন, জপ প্রভাবে তার মনের গতি পরিবর্তন হয়ে তিনি বৈরাগ্যে বৈরাগ্য ধর্মে চলে গেলেন, বৈরাগ্য মার্গে চলে গেলেন। সেখান থেকে এক ব্রাহ্মণের ভক্তি দর্শন করে ভক্তির প্রতি আকৃষ্ট হলেন। ব্রাহ্মণ বললেন, আমি দীনহীন দরিদ্র, আমার কোথায় ভক্তি, আমার টাকা নেই, পয়সা নেই, কিছু কেনার মতো ক্ষমতা নেই, তুমি যাও না, কেবল দূরে এক মহারাজ আছে, রাজা সেখানে গেলেন। শ্রীবিগ্রহ দর্শন করে সেবার পরিপাটি দেখে বহুদিন সেখানে থাকলেন। মহারাজ অপুত্র ছিলেন, গোপকুমারের ইচ্ছা ছিল রাজা হওয়া, রাজা হবে। সেখান থেকে তিনি জপ প্রভাবে স্বর্গে গেলেন। তার পূর্বে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে জগন্নাথ দেবের রাজা হলেন, আবার ব্রজে গেলেন, তারপরে আবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্র হয়ে তিনি সেবা আদি করলেন। স্বর্গের থেকে তিনি চলে গেলেন মহর্লোক, সেখানে গিয়ে মহর্ষি হলেন। মহর্লোক থেকে তিনি চলে গেলেন তপলোকে, তপলোকের থেকে তিনি চলে গেলেন সত্যলোকে, সেখানে গিয়ে পরমেশ্বর অর্থাৎ ব্রহ্মার পদ প্রাপ্ত হয়ে দ্বি পরার্ধ কাল পর্যন্ত সত্যলোকে থাক। এবারে ভগবানের আদেশে তিনি আবার ব্রজে ফিরে এবার ব্রজে ফিরে এসে তিনি ভাবছেন, তাহলে এই সত্যলোকের উপরেও তো আরো আরো বৈকুণ্ঠাদি আরো আরো উন্নত লোক সমূহ আছে, সেখানেও তিনি যাবে, আমরা সেই দিব্য লীলা সমূহ নিত্য প্রতি কিঞ্চিত কিঞ্চিত মাত্রায় শ্রবণ করবো বলে আশা রেখে অন্ধকার দিনের কথার বিরাম এখানে দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।